বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের এক থেকে চার নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম الله لا إله إلا هو الحي القيوم نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام।
বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই। তিনি চিরঞ্জীব, সব কিছুর ধারক। তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন সত্যতার সাথে, যা পূর্ববর্তী ঐশী গ্রন্থগুলোকে প্রত্যয়ন করে। ইতিপূর্বে তিনি মানব জাতিকে সত্য পথ প্রদর্শনের জন্যে তাওরাত ও ইঞ্জিল অবতীর্ণ করেছেন, এবং তিনি ন্যায় অন্যায়ের মীমাংসাকারী রূপে কোরআন অবতীর্ণ করেছেন। নিশ্চয়ই যারা আল্লাহর নিদর্শনাবলীকে অমান্য করে তাদের জন্যে রয়েছে কঠোর শাস্তি। বস্তুত আল্লাহ মহাপরাক্রমশালী দণ্ডদাতা। সদাকাল্লাহুল আলিয়্যুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শুক্রবার, ১৯ মার্চ, ৫ চৈত্র এবং ফার্সি ২৯ ইসফান্দ। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ সময় রাত ৮:২৩ মিনিটে, ভারত সময় রাত ৭:৫৩ মিনিট এবং তেহরান সময় বিকেল ৫:৫৩ মিনিটে। বাংলাদেশ ও ভারতের শ্রোতারা সান্ধ্য অধিবেশন শুনতে পাবেন শর্টওয়েভ ৩১ মিটার ব্যান্ডে ৯৪৪০ কিলোহার্টজে এবং সৌদি আরবে শোনা যাবে শর্টওয়েভ ৩১ মিটার ব্যান্ডে ৯৮৭০ কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। এছাড়া আমাদের এই অনুষ্ঠান স্যাটেলাইট বাদ ৫ অথবা ইরান স্যাটে একযোগে প্রচারিত হচ্ছে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে ঢাকা ও কলকাতা থেকে পাঠানো বার্তা শুনতে পাবেন। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন। ইরানের ওপর চাপ সৃষ্টি করে ছাড় আদায়ে বাইডেন ও ট্রাম্পের অভিন্ন নীতি সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এরপর বাংলাদেশে ঢাকার বুড়িগঙ্গার আদি চ্যানেলে নির্মিত ৭৪ স্থাপনা ৩ মাসের মধ্যে উচ্ছেদের নির্দেশ সম্পর্কে ঢাকা থেকে পাঠানো প্রতিবেদন শুনতে পাবেন। দৃষ্টিপাতের পর থাকবে ছোট বন্ধুদের জন্য সাপ্তাহিক অনুষ্ঠান রংধনু। কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে রয়েছে একটি সাক্ষাৎকার। সবশেষে থাকবে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। ট্রাম্পিজম ভাইরাস হোয়াইট হাউসকে দূষিত করে ফেলেছে, আমির আবদুল্লাহিয়ানের টুইট। ইসরায়েলের সঙ্গে আরব আমিরাতের সম্পর্কে টানা পড়েন, শীর্ষ পর্যায়ের অনুষ্ঠান বাতিল। নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের বিরুদ্ধে বিভিন্ন ইসলামী দলের হুঁশিয়ারি। এবং বাংলায় তৃণমূল জিতলে বিজেপি ভারতবর্ষ থেকে বিদায় নেবে, মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের। আসসালামু আলাইকুম। শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। ইরানের সংসদ স্পিকারের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা বলেছেন, ট্রাম্পিজম ভাইরাস হোয়াইট হাউসকে দূষিত করে ফেলেছে। নিষেধাজ্ঞা বজায় রাখার নীতি, সন্ত্রাসীদের সঙ্গে বন্ধুত্ব ইত্যাদি প্রমাণ করছে ট্রাম্পিজম ভাইরাস হোয়াইট হাউসে ভয়াবহ রকমে সংক্রমিত হয়েছে। আমির আবদুল্লাহিয়ান আজ এক টুইট বার্তায় ওই মন্তব্য করেন। তিনি আরও বলেন, রুশ প্রেসিডেন্ট পুতিনকে অভিযুক্ত করার মধ্য দিয়ে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন তার সুস্পষ্ট প্রমাণ দিয়েছেন। ইরানের সংসদ স্পিকারের এই উপদেষ্টা আরও বলেছেন, বাইডেনও সেই ট্রাম্পই। আমেরিকার ৩৭তম প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের উদ্ধৃতি দিয়ে আবদুল্লাহিয়ান লিখেছেন, নিক্সন তাঁর স্মৃতিকথায় লিখেছিলেন, মার্কিন সভ্যতা আজ এক দুরারোগ্য রোগে ভুগছে। ইরানের পরমাণু শক্তি সংস্থার মুখপাত্র বলেছেন, আমেরিকা সমঝোতায় ফিরতে দেরি করলে তাদেরই বেশি ক্ষতি হবে। সমঝোতায় ফিরতে আমেরিকা কেন দেরি করছে তার কারণ সম্পর্কে বেহরুজ কামালবন্দি বলেছেন, এটা তাদের আধিপত্যবাদী এবং অহংকারী মনোবৃত্তি। আমেরিকার শাসন ক্ষমতায় যে দুই শাসক গোষ্ঠী রয়েছে তাদের মৌলিক দৃষ্টিভঙ্গি একই রকম। তারা সমগ্র বিশ্বকে তাদের পরিপূর্ণ নিয়ন্ত্রণে রাখতে চায়। তাদের মধ্যে যেটুকু পার্থক্য তা কেবলই কৌশলগত বলে কামালবন্দি মন্তব্য মন্তব্য করেন। ইরানের এই মুখপাত্র আরও বলেন, আমেরিকার বর্তমান সরকার আবারও ইরানের উপর চাপ প্রয়োগ করার চিন্তাভাবনা করতে পারে, কিন্তু বুদ্ধিমান হলে তাদের উচিত ট্রাম্প সরকারের সর্বোচ্চ চাপ প্রয়োগের ব্যর্থতার বিষয়টি বিবেচনায় নেওয়া। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সাথে ইরানের সহযোগিতার সম্পর্কে কামালবান্দি বলেন, এই সংস্থাটি একটি কারিগরি প্রতিষ্ঠান হলেও কোন কোন দেশের রাজনৈতিক চাপের মধ্যে রয়েছে। তিনি বলেন, আরাক রিয়েক্টর প্রকল্পের নয়া পরিকল্পনার কাজ আমরা আমেরিকা কিংবা চীনাদের ছাড়াই করব। ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সুদানের সম্পর্ক স্বাভাবিকীকরণের বিষয়টিকে আনুষ্ঠানিকভাবে উদযাপনের জন্য আগামী এপ্রিল মাসে ইসরায়েল, আমেরিকা ও কয়েকটি আরব দেশের শীর্ষ কর্মকর্তাদের অংশগ্রহণে যে অনুষ্ঠান আয়োজনের কথা ছিল তা বাতিল করেছে সংযুক্ত আরব আমিরাত। গত আগস্ট মাসে ইসরায়েলের সঙ্গে আমিরাতের সম্পর্ক স্বাভাবিক করার পর এটি প্রথম কোন দ্বন্দ্বের ঘটনা। আমিরাত বলছে, আবুধাবির সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের বিষয়টিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার নিজের ভাগ্য গড়ার ক্ষেত্রে সুযোগ হিসেবে ব্যবহার করছেন। আসন্ন নির্বাচনে তিনি আরব আমিরাতের শাসক শেখ মোহাম্মদ বিন জায়েদের নাম ব্যবহার করে তিনি বলেছেন, তাঁর একক প্রচেষ্টায় সম্পর্ক প্রতিষ্ঠার পর আরব আমিরাত এখন ইসরায়েলে $1,000 কোটি অর্থ বিনিয়োগ করবে। এজন্য তিনি বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে আমিরাতের শাসক বিন জায়েদের নাম নিচ্ছেন। নেতানিয়াহু এও বলছেন, তার প্রতিপক্ষের ক্ষেত্রে এ ধরনের রাজনৈতিক অভিজ্ঞতা কিংবা অর্জন নেই, কিন্তু আরব আমিরাত নেতানিয়াহুর এসব বক্তব্যকে ভুল উপস্থাপনা বলছে। আগামী 23 মার্চ ইসরায়েলে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। ইরাকে মার্কিন সামরিক বাহিনীর গাড়ি বহরে 4টি বোমা হামলা হয়েছে। দক্ষিণাঞ্চলীয় আল কাদিসিয়া ও আল মুসান্না প্রদেশ এবং পশ্চিমাঞ্চলীয় আল আনবার প্রদেশে এসব হামলা হয়। ইরাকের নিরাপত্তা বিভাগের একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে আরবি ভাষার ইরাকি টেলিভিশন চ্যানেল আল সুমাইরিয়াকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, মার্কিন সামরিক বাহিনী ট্রাকে করে অস্ত্র এবং সামরিক সরঞ্জাম নেওয়ার সময় এসব হামলা হয়। সূত্রটি জানায়, গতকাল রাজধানী বাগদাদের 130 কিলোমিটার দক্ষিণের আল দিওয়ানিয়া শহরের কাছে মহাসড়কের উপর আমেরিকার একটি সামরিক বাহর হামলার শিকার হয়। গতকাল রাজধানী বাগদাদে 280 কিলোমিটার দক্ষিণ পূর্বে সামাওয়া শহরের কাছে মার্কিন সামরিক বাহর লক্ষ্য করে আরও 2টি বিস্ফোরণ ঘটানো হয়, তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এদিকে সাবেরিন নিউজ চ্যানেল জানিয়েছে, পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশের হাইওয়ে দিয়ে আরেকটি মার্কিন নেতৃত্বাধীন সামরিক বাহর যাওয়ার সময় বিস্ফোরণের মুখে পড়ে। ইরাকে মোতায়েন মার্কিন সামরিক বাহিনীর বিরুদ্ধে প্রচণ্ড ক্ষোভ সৃষ্টি হয়েছে। ইরাকের রাজনীতিবিদ ও সাধারণ মানুষ সবাই এখন মার্কিন সেনাদের বহিষ্কার দাবি করছেন। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ বলেছেন, তার দেশে কয়েকটি গোষ্ঠী তৎপর রয়েছে যারা দেশের চলমান অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে গৃহযুদ্ধ বাঁধাতে চায়, কিন্তু হিজবুল্লাহ এই ধরনের অপতৎপরতার সুযোগ কাউকে দেবে না বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন। সৈয়দ হাসান নাসরুল্লাহ বলেন, যারা লেবাননের প্রতিরোধের কারণে হতাশ হয়েছে তারা এখন অভ্যন্তরীণ দ্বন্দ্ব উস্কে দেওয়ার চেষ্টা করছে। গতকাল সন্ধ্যায় রাজধানী বৈরুত থেকে টেলিভিশনের মাধ্যমে দেওয়া বক্তৃতায় তিনি এসব কথা বলেন। মহাসচিব বলেন, আমার কাছে তথ্য রয়েছে যে বাইরের শক্তিগুলো এবং কিছু অভ্যন্তরীণ গোষ্ঠী লেবাননকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। তারা আসলে আগুনে ঘি ঢালারই চেষ্টা করছে। হিজবুল্লাহর হাতে প্রচুর অস্ত্র রয়েছে এবং তা দিয়ে তারা লেবাননে গৃহযুদ্ধ শুরু করতে চায় বলে কোনো কোনো মহল থেকে যে অভিযোগ তোলা হয়েছে তার জবাবে হাসান নাসরুল্লাহ বলেন, এই ধরনের বক্তব্য একেবারেই অযৌক্তিক ও ভিত্তিহীন। গৃহযুদ্ধের জন্য ছোট ছোট অস্ত্রের প্রয়োজন হয় এবং এমন অস্ত্রের লেবাননের সবার হাতেই রয়েছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশের সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের ঘরবাড়ি ও মন্দিরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় 22 জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত 12টা থেকে শুক্রবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে বিভিন্ন গ্রাম থেকে তাদের আটক করা হয়। বৃহস্পতিবার রাতে শাল্লা থানা পুলিশের এসআই আব্দুল করিম বাদী হয়ে অজ্ঞাত পরিচয় 100 ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করেন। এছাড়া হবিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাদী হয়ে 8 জনের নামে পৃথক আরেকটি মামলা দায়ের করেন। হিন্দু ধর্মাবলম্বীদের ঘরবাড়ি ও মন্দিরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন। নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছে জমিয়তে ওলামায়ে ইসলামের নেতৃবৃন্দ সহ সমমনা দলগুলো। আজ জুমার নামাজ শেষে বাইতুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ মিছিল থেকে এই হুঁশিয়ারি দেওয়া হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন, বিস্তারিত শুনুন আশরাফুর রহমানের ডেস্ক রিপোর্টে।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি ও সমমনা ইসলামিক দলগুলোর সমন্বয়ক আব্দুর রব ইউসুফি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বাংলাদেশের স্বার্থবিরোধী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কোনোভাবেই ঢাকায় আসতে দেয়া হবে না। আজ জুমা নামাজের পর বায়তুল মোকাররম উত্তর গেটে বিক্ষোভ মিছিল থেকে তিনি হুঁশিয়ারি দেন। আব্দুর রব ইউসুফি বলেন, আমরা স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী অন্য সব রাজনৈতিক দলের মতো উৎসবমুখর পরিবেশে উদযাপন করতে চাই। ডিএমপির মাধ্যমে আওয়ামী লীগ সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানকে প্রশ্নবিদ্ধ করেছে। অনুষ্ঠানে বিদেশি অনেক অতিথি আসবেন, তাদের আমরা স্বাগত জানাই, কারণ এটা আমাদের মর্যাদার বিষয়। কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের পানি দিয়ে মারে, আবার পানি না দিয়েও মারে। নরেন্দ্র মোদীর হাতে ভারতের মুসলমানের রক্ত লেগে আছে। তিনি আরো বলেন, এই নরেন্দ্র মোদী বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের দুশ্মন, সে সীমান্তে আমাদের ভাইদের অহরহ হত্যা করছে। সেই নরেন্দ্র মোদীকে আমরা আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে স্বাগত জানাতে পারি না। আমরা পরিষ্কার বলে দিচ্ছি, এই দেশের 18 কোটি মানুষ তোমাকে চায় না। মুসলিম লীগের স্থায়ী কমিটির সদস্য আতিকুল ইসলাম বলেন, সকল অতিথিদের শুভেচ্ছা জানাই, তবে মোদীকে নয়। মোদীর হাত মুসলিমের রক্তে রঞ্জিত। বিক্ষোভ সমাবেশ শেষে বায়তুল মোকাররমের উত্তর গেট দিয়ে বেরিয়ে জুতা মিছিল করেন মোদী বিরোধীরা। মিছিলটি নাইটিঙ্গেল মোড় হয়ে কাকরাইলে গিয়ে পুলিশি বাধায় ফের বায়তুল মোকাররমে ফিরে আসে।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে দুদিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছেছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে মাহিন্দা রাজাপাকসেকে লাল গালিচার সংবর্ধনা দেওয়া হয়। তাকে স্বাগত জানিয়ে 21 বার তোপধ্বনি দেওয়া হয়। বাংলায় তৃণমূল জিতলে বিজেপি ভারতবর্ষ থেকে বিদায় নেবে। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ তমলুকে এক নির্বাচনী সভায় ওই মন্তব্য করেন। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল হাকিম।
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বাংলা জিতলে বিজেপি ভারতবর্ষ থেকে বিদায় নেবে। রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে তিনি আজ শুক্রবার তমলুকে এক নির্বাচনী সভায় বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন। মমতা বলেন, আমরা বিজেপিকে চাই না।
মনে রাখবেন, বিজেপি কি করে, মুখে বলে হরি হরি আর পেছনে ডাকাতি করি। আমরা বলি, মুখে বলি হরি হরি আর সত্যি আমরা হরিনাম জপ করি। আমাদের সাথে বিজেপির অনেক তফাৎ আছে, তাই মনে রাখবেন, বিজেপি চাই না, চাই না, বিজেপিকে চাই না। দানবদের চাই না, দৈত্যদের চাই না, স্বৈরাচারী চাই না, দুরাচারী চাই না, দুর্যোধন চাই না, দুঃশাসন চাই না, রাবণের দল চাই না।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বিজেপিকে রাবণের দল বলে তীব্র কটাক্ষ করেন। বলছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আমরা মানুষের উপরে কোনো ট্যাক্স বাড়াতে দেব না, আমি আপনাদের কোনো ক্ষতি হতে দেব না বলেও মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন।
বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। ভারতের অসম বিধানসভার সাবেক ডেপুটি স্পিকার দিলীপ কুমার পাল সহ 15 নেতাকে বহিষ্কার করেছে বিজেপি। দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং নির্দলীয় প্রার্থী হওয়ায় তাদেরকে ছয় বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। বিজেপি থেকে বহিষ্কৃত নেতা দিলীপ কুমার পাল নির্বাচনের টিকিট না পেয়ে দলের উপরে ক্ষুব্ধ ছিলেন এবং নির্দলীয় প্রার্থী হিসেবে লড়ার ঘোষণা দিয়েছিলেন। অসম বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক রাজদীপ রায় বলেন, দলের সভাপতি রঞ্জিত কুমার দাস শৃঙ্খলা ভিত্তিক পদক্ষেপ গ্রহণের বিষয়টি অনুমোদন করেছেন। রাশিয়া ও সিরিয়া বলেছে বিদেশি মদতপুষ্ট ভাড়াটে সন্ত্রাসীদের অর্থ সরবরাহ এবং সিরিয়ার অভ্যন্তরে গোলযোগ সৃষ্টি করে উদ্বাস্ত হওয়া সিরীয় নাগরিকদের দেশে ফিরতে বাধা সৃষ্টি করছে আমেরিকা। গতকাল সিরীয় উদ্বাস্ত ফেরত আনা বিষয়ক সিরিয়া ও রাশিয়া যৌথ কমিটি এক বিবৃতিতে এই অভিযোগ করেছে। বিবৃতিতে বলা হয়েছে, উদ্বাস্তদের ফেরার বিষয়ে আমেরিকা ও তার মিত্ররা অব্যাহতভাবে বাধা সৃষ্টি করে যাচ্ছে। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে আমাদের অনুষ্ঠানের ফ্রিকোয়েন্সি পরিবর্তন সংক্রান্ত একটি ঘোষণা। আগামী 28 মার্চ রোববার থেকে রেডিও তেহরানের ফ্রিকোয়েন্সি পরিবর্তন হতে যাচ্ছে। পরিবর্তিত ফ্রিকোয়েন্সি অনুযায়ী বাংলাদেশ ভারতের শ্রোতারা সান্ধ্য অধিবেশন শুনতে পাবেন শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9810 কিলোহার্সে, সৌদি আরবে শোনা যাবে 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্সে, আর নৈশ অধিবেশন প্রচারিত হবে শর্টওয়েভ 41 মিটার ব্যান্ডে 7305 কিলোহার্সে। ঘোষণাটি শুনলেন, এবারে আমন্ত্রণ জানাচ্ছে সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে। পরমাণু সমঝোতা ও ইরানের ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আচরণ থেকে বোঝা যায় তিনি সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি অনুসরণ করছেন। ইরানের জাতীয় নিরাপত্তা উচ্চ পরিষদের সচিব আলি শামখানি বলেছেন, নিষেধাজ্ঞা তুলে না নেওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র ইরানের কাছ থেকে যেন কিছুই আশা না করে। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরে শোনাচ্ছেন সহকর্মী রেজওয়ান হুসাইন।
পরমাণু সমঝোতা ও ইরানের ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নীতি ও আচরণ থেকে বোঝা যায় তিনি সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর নীতি অনুসরণ করছেন। ইরানের বিরুদ্ধে বাইডেন প্রশাসনের ঘোষিত নীতি ও তা বাস্তবায়নের একটি সামগ্রিক লক্ষ্য রয়েছে, আর তা হচ্ছে প্রবল চাপ সৃষ্টির মাধ্যমে ইরানের কাছ থেকে ছাড় আদায় করা। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 4 বছর ইরানের উপর সর্বোচ্চ চাপ সৃষ্টির যে নীতি নিয়েছিলেন, বর্তমান বাইডেন প্রশাসনও একই নীতি নিয়েছেন, যদিও ট্রাম্প তার কোনো লক্ষ্যই অর্জন করতে পারেননি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ সম্প্রতি মার্কিন পলিটিকো সাময়িকীকে দেওয়া সাক্ষাৎকারে পরমাণু সমঝোতার ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের নীতির ব্যাপারে বলেছেন, ওয়াশিংটন আসলে প্রচণ্ড চাপ সৃষ্টি করে নতুন করে ইরানের কাছ থেকে ছাড় আদায়ের চেষ্টা করছে। পর্যবেক্ষকরা বলছেন, বাইডেনের পররাষ্ট্র বিষয়ক নীতিমালা থেকে বোঝা যায় কথিত উদার কূটনৈতিক নীতির আড়ালে ইরানের ব্যাপারে তারা ট্রাম্পের নীতি অনুসরণ করে চলেছে। বাইডেন নিষেধাজ্ঞা বজায় রাখার পাশাপাশি ইরানের ব্যাপারে কূটনৈতিক দরজা খোলা থাকা এবং পরমাণু সমঝোতাকে আরও শক্তিশালী করার যে কথা বলছেন তা ট্রাম্পের কৌশলেরই অংশ। আন্তর্জাতিক বিষয়ক বিশ্লেষক ড্যানিয়েল আর ডেপ্রিস সম্প্রতি নিউজ উইকে দেয়া এক নিবন্ধে লিখেছেন, বাইডেনের নীতির সঙ্গে ট্রাম্পের নীতির কোনো পার্থক্য নেই। বাস্তবতা হচ্ছে ইরানের উপর সর্বোচ্চ চাপ সৃষ্টির ট্রাম্পের কৌশল কোনো কাজে আসেনি এবং ইরান প্রমাণ করেছে নিজ জাতীয় স্বার্থ রক্ষার প্রশ্নে তারা কোনো আপোষ করবে না। এ কারণে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি ভঙ্গ করায় এবং ইউরোপও তাদের ওয়াদা রক্ষা করতে ব্যর্থ হওয়ার পর ইরান পর্যায়ক্রমে পরমাণু সমঝোতায় দেয়া প্রতিশ্রুতি থেকে ধীরে ধীরে সরে আসে। ইরান জানিয়ে দিয়েছে, নিষেধাজ্ঞা তুলে না নিলে তারা পরমাণু সমঝোতায় দেয়া কোনো প্রতিশ্রুতি পালন করবে না। তেহরানের দাবি পূরণ করা হলে তারাও আগের অবস্থায় ফিরে আসবে। যাই হোক, পরমাণু সমঝোতার ব্যাপারে ইরান যৌক্তিক অবস্থানে রয়েছে। বর্তমানে পরমাণু সমঝোতায় যে অচলাবস্থা তৈরি হয়েছে তাকে পুনরুজ্জীবিত করতে হলে যুক্তরাষ্ট্র ও ইউরোপকেই এগিয়ে আসতে হবে। ইরানের জাতীয় নিরাপত্তা উচ্চ পরিষদের সচিব আলি শামখানি বলেছেন, যুক্তরাষ্ট্র যতদিন পর্যন্ত নিষেধাজ্ঞা তুলে না নেবে ততদিন পর্যন্ত ইরানের কাছ থেকে তারা যেন কিছুই আশা না করে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com।
দৃষ্টিপাত এবার বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশের রাজধানী ঢাকার উপর দিয়ে বয়ে যাওয়া বুড়িগঙ্গা নদীর আদি চ্যানেলের উপরে নির্মিত বহু স্থাপনা এবং দখল তিন মাসের মধ্যে উচ্ছেদ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ সম্পর্কে সংশ্লিষ্ট মহলের প্রতিক্রিয়া সহ প্রতিবেদন করেছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান।
রাজধানী ঢাকার পরিবেশের উন্নয়নের লক্ষ্যে হাজারিবাগ ও কামরাঙ্গীর চর এলাকায় বুড়িগঙ্গার আদি চ্যানেলের উপরে নির্মিত 74টি স্থাপনা মাটি ভরাট এবং দখল তিন মাসের মধ্যে উচ্ছেদ করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি গোবিন্দচন্দ্র ঠাকুর ও বিচারপতি মোহাম্মদুল্লাহর সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এক আবেদনের শুনানি নিয়ে ওই আদেশ দেন। ঢাকা জেলা প্রশাসক এবং বিআইডব্লিউটি এর চেয়ারম্যানের প্রতি এই নির্দেশ দেওয়া হয়েছে। উচ্ছেদ কাজে সহযোগিতা করতে পুলিশের মহাপরিদর্শক, র্যাবের মহাপরিচালক এবং ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ বা HRPB 2009 সালে ঢাকার চারিদিকে ঘিরে থাকা বুড়িগঙ্গা, তুরাগ, বালু ও শীতলক্ষা এই চার নদীর দূষণ, অবৈধ দখল ও নদীগুলোর ভেতর দিয়ে বিভিন্ন স্থাপনা নির্মাণের বৈধতা নিয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করে। উক্ত আবেদনের চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্ট কয়েক দফা নির্দেশনা সহ রায় দেয়। রায়ে সময়সীমা বেঁধে দিয়ে CS ও RS ম্যাপ অনুসারে নদীগুলোর সীমানা জরিপ করা, প্রতিবেশগত সংকটাপন্ন ঘোষণা, নদীগুলো রক্ষায় প্রয়োজনীয় নির্দেশনা প্রণয়ন, সীমানা পিলার স্থাপন, নদী সীমানায় ওয়াকওয়ে নির্মাণ বা বৃক্ষরোপণ করতে বলা হয়। এর ধারাবাহিকতায় হাজারিবাগ ও কামরাঙ্গীর চর বুড়িগঙ্গা এলাকার আদি চ্যানেলের নদীর জায়গা উদ্ধার ও অবৈধ দখলদারদেরকে উচ্ছেদে নির্দেশনা চেয়ে গত বছরের 6 অক্টোবর HRPB হাইকোর্টে একটি আবেদন করে। এর শুনানি নিয়ে গত বছরের 12 অক্টোবর হাইকোর্ট হাজারিবাগ ও কামরাঙ্গীর চর এলাকায় বুড়িগঙ্গা নদীর অংশে আদি চ্যানেলে নদীর জায়গায় CS ও RS ম্যাপ অনুসারে তিন মাসের মধ্যে চিহ্নিত করতে নির্দেশ দেয়। এ প্রসঙ্গে আইনজীবী মঞ্জিল মোর্শেদ রেডিও তেহরানকে জানান,
2009 সালের যে রায় আছে বুড়িগঙ্গা নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদ, অর্থাৎ আদি চ্যানেলটাও বুড়িগঙ্গার অন্তর্ভুক্ত অংশ, সেটি ওই সময় বাদ পড়ে গিয়েছিল। এই কারণে আমরা এখন আদালতের দ্বারস্থ হয়েছি এবং আদালত জরিপ করে বের করেছেন, জরিপের মাধ্যমে যেখানে 74টা ইনস্টিটিউশন বা প্রতিষ্ঠান বাড়ি এই সমস্ত আছে, অর্থাৎ এগুলো উচ্ছেদ করার মাধ্যমে যেটা হবে যে ওইখানে যে আদি চ্যানেলের যে পানি প্রবাহ সেটা সঠিক হবে এবং আশেপাশে যারা বসবাস করতেছে তাদের বসবাস উপযোগী একটা পরিবেশ সৃষ্টি হবে।
উল্লেখ্য, বুড়িগঙ্গার আদি চ্যানেল এলাকায় নদীর জায়গায় টিন শেড বাড়ি, চারতলা ভবন, একতলা ভবন, জায়গা দখল করে মাটি ভরাট, মসজিদের আংশিক স্থাপনা সহ ব্যক্তি মালিকানাধীন বাড়ি, হাসপাতাল, কারখানা ও সুপার মার্কেট স্থাপন করা হয়েছে। এসব স্থাপনা তিন মাসের মধ্যে উচ্ছেদ করতে হাইকোর্ট নির্দেশ দিয়েছেন। এই নির্দেশনা অনুযায়ী পদক্ষেপ নিয়ে আগামী 26 জুনের মধ্যে ঢাকা জেলা প্রশাসক এবং বিআইডব্লিউটি এর চেয়ারম্যানকে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
এখন রয়েছে পাশ্চাত্যের জীবন ব্যবস্থা শীর্ষক ধারাবাহিক আলোচনা।
পাশ্চাত্যে জীবন ব্যবস্থা।
প্রিয় শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি সবাই ভালো আছেন। পাশ্চাত্যে জীবন ব্যবস্থা শীর্ষক ধারাবাহিক আলোচনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি সোহেল আহমেদ।
গত আসরে আমরা পাশ্চাত্যের দেশগুলোতে শিশুদের মধ্যে দারিদ্র নিয়ে আলোচনা করেছি। আমরা বলেছি জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফ বলছে উন্নত দেশগুলোতেও দরিদ্র শিশুর সংখ্যা নিহায়েত কম নয়। এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের শিশুদের মধ্যে দারিদ্রের হার গোটা বিশ্বের গড় হারের চেয়েও বেশি। এর আগে জার্মান সংবাদ মাধ্যম ডয়চে ভেলে তাদের ওয়েবসাইটে ইউনিসেফের এক পরিসংখ্যান তুলে ধরে উন্নত দেশগুলোকে সতর্ক করে দিয়েছে। সেখানে বলা হয়েছে উন্নত দেশগুলোতে বসবাসকারী ব্যাপক সংখ্যক শিশু চরম দারিদ্রের মধ্যে রয়েছে।
ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে বসবাসকারী শিশুদের মধ্যে দারিদ্রের গড় হার 20%। ফ্রান্সে প্রতি 5টি শিশুর মধ্যে একজন দারিদ্রের শিকার। ব্রিটেনের সামাজিক মূল্যায়ন কমিশন বা SMC এক রিপোর্টে জানিয়েছে, সেদেশের প্রায় 45.5 লাখ শিশু দারিদ্রের মধ্যে বাস করছে, যা মোট ব্রিটিশ শিশুর 33%। ব্রিটেনের উত্তর পশ্চিমের ল্যাঙ্কাশায়ারের উপকূলবর্তী মোর ক্যাম্বে টাউনের একটি স্কুলের অধ্যক্ষ শিউন কলিংউড বলেছেন, তার স্কুলের শিক্ষার্থীরা সবসময় খুবই ক্ষুধার্ত থাকে। শিক্ষার্থীরা স্কুলে প্রবেশের পরপরই ডাস্টবিনে খাবার খুঁজে বেড়ায়। আজকের আসরে আমরা পাশ্চাত্য সমাজে মাদকাসক্তির বিস্তার সম্পর্কে আলোচনার চেষ্টা করব। আশা করছি শেষ পর্যন্ত আমাদের সঙ্গে আছেন।
বর্তমানে মাদকাসক্তি গোটা মানব সমাজের অন্যতম বড় উদ্বেগ ও উৎকণ্ঠার বিষয়। মাদকাসক্তি এখন বিশ্বের সব দেশেই কম বেশি দেখা যায়। বিশেষজ্ঞরা বলছেন, পাশ্চাত্য সমাজে মাদকাসক্তের সংখ্যা বাড়ছে অত্যন্ত উদ্বেগজনক হারে। মাদকাসক্তি নিয়ে যেসব সংস্থা কাজ করে, তারা সংশ্লিষ্ট দেশের সরকার ও জাতিকে বরাবরই এ বিষয়ে সতর্ক করে যাচ্ছে। ইউরোপের মাদক ও মাদকাসক্তি বিষয়ক পর্যবেক্ষণ সংস্থা 2018 সালে এ সংক্রান্ত এক প্রতিবেদনে জানিয়েছে, 2018 সালে এই মহাদেশের বিভিন্ন দেশে 180 টনেরও বেশি কোকেন জব্দ করা হয়েছে, যা 2017 সালের দ্বিগুণ। ইতালির রোমে অবস্থানরত ইরানের জাতীয় সম্প্রচার সংস্থার সংবাদদাতা মাসুমি নেজাদ সেদেশে মাদকের ব্যবহার বৃদ্ধি সম্পর্কিত এক প্রতিবেদনে জানিয়েছেন, ইতালির সরকারি পরিসংখ্যান দেখা যাচ্ছে মাদকের ব্যবহারের ক্ষেত্রে তৃতীয় অবস্থানে রয়েছে ইতালি। এক্ষেত্রে ব্রিটেন ও ফ্রান্সের পরেই ইতালির অবস্থান।
মাসুমি নেজাদ তার প্রতিবেদনে আরও জানিয়েছেন, ইতালির স্কুলগুলোতে মাদকদ্রব্যের সহজলভ্যতা নিয়ে সেদেশের পরিবারগুলো গভীরভাবে উদ্বিগ্ন, এবং শিক্ষার্থীদের অনেক অভিভাবক আশঙ্কা করছেন তাদের সন্তানেরা মানুষ গড়ার প্রতিষ্ঠান স্কুলেই মাদকের ফাঁদে পড়ে যেতে পারে। বিশেষজ্ঞদের মতে, ইতালি এবং অন্যান্য ইউরোপীয় দেশে যারা মাদকাসক্ত তাদের একটা বড় অংশই তরুণ। পরিসংখ্যান বলছে, ইতালির স্কুলগুলোতে কিশোর কিশোরী ও তরুণদের মধ্যে মাদকের ব্যবহার গত 2 বছরে 39% বেড়েছে। 18 বছরের কম বয়সী মাদকাসক্তির সংখ্যার দিক থেকে ইতালি ইউরোপীয় ইউনিয়নে দ্বিতীয় শীর্ষ দেশে পরিণত হয়েছে। ইতালিতে সর্বাধিক ব্যবহৃত মাদকের মধ্যে রয়েছে কোকেন এবং হেরোইন। এর বাইরে অন্যান্য মাদকের ব্যবহারও উদ্বেগজনক পর্যায়ে।
ব্রিটেনে প্রতিতাবৃত্তি ও মাদক খাতে অর্থ লেনদেনের পরিমাণ ব্যাপক হারে বেড়েছে বলে সেদেশের জাতীয় পরিসংখ্যান ব্যুরো জানিয়েছে। এ কারণে জাতীয় পরিসংখ্যান দপ্তর কয়েক বছর আগে এই খাতকে জাতীয় রাজস্বের অন্তর্ভুক্ত করেছে। এটাকে তারা ছায়া অর্থনীতি হিসেবে অভিহিত করেছে। দৈনিক গার্ডিয়ান 2014 সালে এক প্রতিবেদনে লিখেছে, জার্মানি, হাঙ্গেরি, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া এবং গ্রিস প্রতিতাবৃত্তি ও মাদক খাত থেকে অর্জিত অর্থকে তাদের জাতীয় আয়ের অংশ হিসেবে অন্তর্ভুক্ত করেছে। ব্রিটিশ ন্যাশনাল ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স এর জানিয়েছে, গত বছর প্রতিতাবৃত্তি ও মাদক খাত থেকে দেশটি $1,270 কোটি আয় করেছে। প্রতিতাবৃত্তি ও মাদক খাতের উচ্চ আয়ের কথা উল্লেখ করে পত্রিকাটি পরামর্শ দিয়ে লিখেছে, বিশাল বাজেট ঘাটতি ও ঋণের বোঝা কমাতে ব্রিটিশ সরকারের উচিত পতিতাবৃত্তি ও মাদক খাতকেও করের আওতায় আনা। কিছু বিশেষজ্ঞের মতে ব্রিটেনে মাদকদ্রব্যের বাজার সংক্রান্ত যে পরিসংখ্যান দেয়া হয়েছে তা পরিপূর্ণ নয়। এখানে কেবল ব্রিটেনের ভেতরে উৎপাদিত মাদক অর্থাৎ গাঁজা কেনাবেচার পরিসংখ্যান তুলে ধরা হয়েছে।
এখানে লক্ষণীয় বিষয় হল ব্রিটেনের লন্ডন শহরে কেবল 4,000-এর বেশি শিশু এবং কিশোর কিশোরী মাদকের মাফিয়া চক্রের সঙ্গে কাজ করে। পরিসংখ্যানে বলা হয়েছে লন্ডনে যারা মাদক চক্রের সঙ্গে জড়িত তাদের 46% বয়স 15-19 বছরের মধ্যে। এসব কিশোর কিশোরী ব্রিটেনের অন্যান্য শহরে মাদক ও অর্থ সরবরাহ ও বিলির কাজে ব্যবহৃত হচ্ছে এবং তাদের মধ্যে অনেকেই দেশি অস্ত্রের মাধ্যমে হামলার শিকার হয়। মার্কিন যুক্তরাষ্ট্রে গুলিতে মৃত্যুর ঘটনা ঘটে না এমন কোনো দিন খুঁজে পাওয়া যাবে না। তবে সেদেশে মাদকাসক্তির কারণে যে সংখ্যক মানুষ মারা যায় তা গুলিবর্ষণ বা সড়ক দুর্ঘটনায় মৃত্যুর চেয়ে অনেক বেশি। বিশাল টাওয়ারগুলোর পাশাপাশি বিভিন্ন বিনোদন কেন্দ্র ও পার্ক এবং নিউ ইয়র্কের উন্নত ডিপার্টমেন্টাল স্টোরগুলোতে গেলেই কিছু লোককে দেখতে পাওয়া যায় যারা নিয়মিত মাদক সেবন করে।
মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন সরকারি পরিসংখ্যানেই দেখা যাচ্ছে সেখানে মাদকাসক্তের সংখ্যা ক্রমেই বাড়ছে। বিশেষ করে মাদকের ব্যবহার সব বয়সের মানুষের মধ্যেই ছড়িয়ে পড়ছে। আমেরিকায় প্রতিদিনের গোলাগুলির ঘটনার পেছনে রয়েছে সমাজে মাদকের ব্যাপক ব্যবহার। যে কোনো সমাজেই মাদকাসক্তি যুব প্রজন্মকে দ্রুত ধ্বংসের পথে ঠেলে দেয়। এ কারণে মাদকদ্রব্যকে সমাজ ও জাতির জন্য বিষ বাষ্প হিসেবে গণ্য করা হয়। পাশ্চাত্যে ধর্মবিরোধী যে সংস্কৃতি তা পক্ষান্তরে মাদকের ব্যবহারকেই উৎসাহিত করছে, আর এই পাশ্চাত্য সংস্কৃতি এখন অনেক মুসলিম দেশ সহ গোটা বিশ্বে ছড়িয়ে পড়ছে।
প্রিয় শ্রোতা বন্ধুরা, এসব বিষয়ে আমরা আরো কথা বলবো পাশ্চাত্যে জীবন ব্যবস্থা শীর্ষক ধারাবাহিকের আগামী পর্বে।
আশা করি সে আসরেও আপনাদের সঙ্গ পাব। সবাই ভালো ও সুস্থ থাকুন।
অনুষ্ঠানের এ পর্যায়ে এখন রয়েছে কথাবার্তা।
শ্রোতা বন্ধুরা, 19 মার্চ শুক্রবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতা থেকে প্রকাশিত প্রধান প্রধান বাংলা দৈনিকের গুরুত্বপূর্ণ কিছু শিরোনাম তুলে ধরছি। বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম: বাংলাদেশের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করার আশা রাজাপক্ষের। দৈনিক প্রথম আলো: সাল্লার ঘটনায় বিএনপির দোসরদের যোগ সাজস রয়েছে সেতুমন্ত্রী। দৈনিক কালের কণ্ঠ: মওদুদের লাশ সামনে রেখে যা বললেন ফখরুল। দৈনিক যুগান্তর: টিকার জন্য বাংলাদেশকে $50 কোটি ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। দৈনিক ইত্তেফাক: মোদীকে বাংলাদেশে আসতে দেওয়া হবে না, ইসলামী দলগুলোর হুঁশিয়ারি। দৈনিক নয়া দিগন্ত। এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম। প্রচারে আশ্বাস, মেয়েদের লক্ষ্মীর ভাড়ে $500 করে হাত খরচ দেব, ম্যাচে দেয় মমতা। আনন্দবাজার পত্রিকা: তিন বাড়িতে পরিচারিকার কাজ করেন সেই কলিতা মাঝিকে টিকিট বিজেপির। দৈনিক আজকাল: সম্পত্তির নিরিখে অন্য সব দলের থেকে বহু এগিয়ে বিজেপি, তুলনায় অনেক গরিব তৃণমূল। দৈনিক সংবাদ প্রতিদিন। শ্রোতা বন্ধুরা, এবারে চলুন বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রথমে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবর। দৈনিক প্রথম আলোর শিরোনামের খবরে বলা হয়েছে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করার ব্যাপারে আশা প্রকাশ করেছেন সফররত শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মহিন্দা রাজাপক্ষে। মুজিব চিরন্তন অনুষ্ঠানে যোগ দিতে আজ শুক্রবার সকালে ঢাকায় আসার আগে করা এক টুইটে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী এই আশা প্রকাশ করেন। বিমানবন্দরে মহিন্দা রাজাপক্ষকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে রাজাপক্ষকে গার্ড অফ
অনার দেওয়া হয়। রাজাপক্ষকে বহন করে উড়োজাহাজটি সকাল 10টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। টুইটে রাজাপক্ষে লিখেছেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে তিনি বাংলাদেশে যাচ্ছেন। উভয় দেশের পারস্পরিক স্বার্থে দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের সঙ্গে কাজ করতে চান। সাল্লার ঘটনায় বিএনপির দোসরদের যোগ সাজশ রয়েছে সেতুমন্ত্রী। দৈনিক কালের কণ্ঠের শিরোনামের খবরে বলা হয়েছে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অবায়দুল কাদের বলেছেন, এদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি যারা নষ্ট করে তারা বিএনপির সহযোগী। সুনামগঞ্জের ঘটনায় সাম্প্রদায়িক অপশক্তি ও তার দোসরদের যোগ সাজশ রয়েছে। আজ সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিং কালে তিনি এসব কথা বলেন। অবায়দুল কাদের বলেন, বর্তমান সরকার সকল ধর্মের অনুসারীদের সহাবস্থান এবং নিরাপত্তা বিধানে প্রতিশ্রুতিবদ্ধ, তবু একটি অশুভ মহল বরাবরের মতো দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা করছে। বিএনপি রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে ব্যর্থতা ঢাকতে নানান অপকৌশল আর ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। তিনি বলেন, সুনামগঞ্জের ঘটনায় সরকার যখন দলমত নির্বিশেষে অভিযুক্তদের শাস্তির কথা বলছে, তখন বিএনপি নেতারা উদ্দেশ্যমূলকভাবে আওয়ামী লীগের উপর দোষ চাপিয়ে প্রকৃত অপরাধীদের আড়াল করতে চাইছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। মধুতের লাশ সামনে রেখে যা বললেন ফখরুল। দৈনিক যুগান্তরের শিরোনামের খবরে বলা হয়েছে, নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনের দুপাশের সড়ক তখন কানায় কানায় পূর্ণ, লোকে লোকারণ্য বিএনপির রাজনীতির এই আঁতুড় ঘর। দূর দূরান্ত থেকে দলে দলে নেতাকর্মীরা এসেছেন প্রিয় নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে। এমত অবস্থায় জানাজার আগ মুহূর্তে দীর্ঘদিনের সহযোদ্ধার লাশ সামনে রেখে সংক্ষিপ্ত বক্তৃতা দিতে আসেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভারাক্রান্ত ফখরুল কিছুটা আবেগ আপ্লুত হয়ে পড়েন এ সময়। নিজেকে কিছুটা সামলে নিয়ে ফখরুল বলেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ আমাদের একজন অভিভাবক ছিলেন, আমি ব্যক্তিগতভাবে ও আমাদের দল শূন্যতা অনুভব করছি। টিকার জন্য বাংলাদেশকে $50 কোটি ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। দৈনিক ইত্তেফাকের শিরোনামের খবরে বলা হয়েছে, করোনা ভাইরাস মহামারীর মোকাবেলায় বাংলাদেশে চলমান টিকাদান কার্যক্রম এগিয়ে নেওয়ার জন্য $50 কোটি ঋণ অনুমোদন করেছে বিশ্বব্যাংকের নির্বাহী পর্ষদ। সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বিশ্বব্যাংক গ্রুপের প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন বা আইডিএ এই অর্থায়ন করবে। এই ঋণের আওতায় বাংলাদেশের 5,40,00,000 মানুষকে টিকা দেওয়ার লক্ষ্য অগ্রাধিকার পাবে। মোদীকে বাংলাদেশে আসতে দেওয়া হবে না, ইসলামী দলগুলোর হুঁশিয়ারি। দৈনিক নয়া দিগন্তের শিরোনামের খবরে বলা হয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশে আসতে দেওয়া হবে না বলে ঘোষণা করেছে ইসলামী দলগুলোর নেতারা। শুক্রবার বাদ জুমা বায়তুল মোকারম চত্বরে এক বিক্ষোভ সমাবেশ থেকে তারা ঘোষণা দেন। সমাবেশ শেষে একটি মিছিল বায়তুল মোকারম থেকে পল্টন হয়ে বিজয়নগর গেলে সেখানে পুলিশের বাধার মুখে পড়ে। পরে বিক্ষোভকারীরা আবার মিছিল নিয়ে বায়তুল মোকারমের দিকে ফিরে আসে। সমাবেশে মাওলানা আব্দুর রব ইউসুফি, অধ্যাপক আহমদ আব্দুল কাদের, আহমদ আলী কাসিমি প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন। এদিকে মিছিল ঘিরে পুলিশ আগে থেকেই ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়। এবার ভারতের বিস্তারিত খবর তুলে ধরছি। প্রচারে আশ্বাস, মেয়েদের লক্ষ্মীর ভারে ৫০০ টাকা করে হাত খরচ দেব, ম্যাচে দেয় মমতা। দৈনিক আনন্দবাজার শিরোনামের খবরে বলা হয়েছে, ম্যাচে দেয় জনসভা শুরু করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার পূর্ব মেদিনীপুরের তৃতীয় এবং শেষ জনসভা এটি। এর আগে এগরা এবং পটাশপুরে জনসভা করেছেন মমতা। দুই সভাতেই বিজেপিকে তীব্র আক্রমণ করেছেন মমতা। নিরপেক্ষ ভোট করতে পটাশপুরে জনগণকে ভোট বাক্স পাহারা দেওয়ার পরামর্শ দিয়েছেন মমতা। ভোট কর্মীদের উদ্দেশ্যে মমতার বার্তা, ইভিএম মেশিন খারাপ হলে খবর দিন, বদলানো হলো কিনা দেখুন, কেন্দ্রীয় বাহিনীদের কথা শুনবেন না, ভোট বাক্স নিজেদেরকেই পাহারা দিতে হবে। একই সঙ্গে পূর্ব মেদিনীপুরে অধিকারী পরিবারের একচ্ছত্র আধিপত্য নিয়েও কটাক্ষ করেছেন মমতা। শুভেন্দু অধিকারীর নাম না করেই তিনি বলেন, ওরা গাদ্দার ছিল, গাদ্দারি করেছে, তলে তলে যোগাযোগ রেখেছে বিজেপির সঙ্গে, বুঝতে পারিনি। তিন বাড়িতে পরিচারিকার কাজ করেন সেই কলিতা মাঝেকে টিকিট বিজেপির। দৈনিক আজকালের শিরোনামের খবরে বলা হয়েছে, সংসারে চরম অনটন, স্বামী মিস্ত্রির কাজ করেন, যা আয় করেন তাতে সংসার চলে না। অগত্যা নিজে তিন বাড়িতে পরিচারিকার কাজ করেন সেই কলিতা মাঝিকেই এবার বিধানসভা নির্বাচনে প্রার্থী করল বিজেপি পূর্ব বর্ধমানের আউশগ্রাম কেন্দ্রে। ওই কেন্দ্রটি তফসিলি জাতির জন্য সংরক্ষিত। দীর্ঘদিন এই আসন বামেদের দখলে ছিল। গতবার এই আসনে জেতেন তৃণমূলের প্রার্থী অবেদানন্দ থান্ডার। এবার সেই আসনে কলিতা মাঝিকে প্রার্থী করল বিজেপি। তাদের আশা জয় ছিনিয়ে আনবেন এই নেত্রী। শ্রোতা বন্ধুরা, কথাবার্তা আজকের আসর এখানেই গুটি নিচ্ছে। কথা হবে আবারও আগামী আসরে।
প্রান্তিক আয়োজন রয়েছে একটি সাক্ষাৎকার।
আলাপন। শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের সাপ্তাহিক সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আমাদের আজকের সাক্ষাৎকারের বিষয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসন্ন ঢাকা সফর। এ সম্পর্কে আমাদের সঙ্গে কথা বলার জন্য অতিথি হিসেবে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ। জনাব অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ, রেডিও তেহরানে আপনাকে স্বাগত জানাচ্ছি।
আপনাকে ধন্যবাদ।
অধ্যাপক ইমতিয়াজ আহমেদ, আপনি জানেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 101তম জন্মবার্ষিকী উপলক্ষে আগামী 26 ও 27 মার্চ ঢাকা সফর করবেন। তো কিভাবে দেখছেন নরেন্দ্র মোদীর এই ঢাকা সফরকে?
নরেন্দ্র মোদীর এই সফরটা মূলত বাংলাদেশের স্বাধীনতার 50 বছরের উপলক্ষে, এবং নরেন্দ্র মোদীও যদি 26 তারিখে আসছেন, কিন্তু একাধিক নেতা আসা শুরু করে ফেলেছে, তো সেই হিসাবে ওই 50 বছরের উপলক্ষের কারণে কিন্তু এই যাত্রা অন্য কোন বড় আকারে হয় নিয়ে এই সফরটা হচ্ছে না।
অধ্যাপক ইমতিয়াজ আহমেদ, ভারতের সঙ্গে বাংলাদেশের এখনো নানা ইস্যুতে অপ্রাপ্তি রয়েছে, যেমন তিস্তার পানি বণ্টন না হওয়া, বিএসএফ এর হাতে সীমান্ত হত্যা অব্যাহত থাকা ইত্যাদি। তো আপনি যে কথাটি বললেন, মূলত নরেন্দ্র মোদী বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আসছেন, তো তার বাইরেও যেহেতু এসব ইস্যুগুলো খুবই সেন্সিটিভ ইস্যু এবং এসব নিয়ে বেশ কথাবার্তা হচ্ছে, তো মোদীর আসন্ন সফরে এসব বিষয়ে কি কোনো আলাপ আলোচনা হতে পারে বা হবে কিনা, আপনি কি বলবেন এ সম্পর্কে?
আমার মনে হয় না, বিশেষ করে তিস্তার বিষয়ে আমার মনে হয় না কোনো আলোচনা হবে। এর দুটো বড় কারণ, একটা কারণ হলো নির্বাচন হতে যাচ্ছে আগামী মাসে, তো ওই নির্বাচনের আগে এবং যেখানে বিজেপি চেষ্টা করছে প্রাধান্য বিস্তার করতে, সেই নির্বাচনের আগে তিস্তা নিয়ে মোদী সরকার কিছু বলবে বলে আমার মনে হয় না। দ্বিতীয় কারণ হলো যে বাংলাদেশ নিজেই অনেকটা পথ দেখে নিয়েছে, যেহেতু বছরের পর বছর তিস্তা ঝুলে আছে এবং তাতে বাংলাদেশের যথেষ্ট ক্ষতি হয়েছে এবং এখনো হচ্ছে, তো বাংলাদেশ নিজেই সমাধান মোটামুটি ভাবে জোগাড় করে ফেলেছে, সেটা হলো নিজের ভিতরে পানি কিভাবে সংরক্ষণ করা যায়, যেই নদীর পানিটা বিশেষ করে যখন বৃষ্টির মৌসুমে আসে সেটাকে কিভাবে ধরে রাখা যায়, এবং সেই জায়গায় চীনের সাথে এক ধরনের চুক্তির চিন্তা ভাবনা নিয়ে বেশ অগ্রসর হয়ে গেছে। তো সেই হিসাবে তিস্তার সমাধানটা বাংলাদেশ মনে হচ্ছে সে নিজেই সমাধান করবে। আর বর্ডার ক্লিয়ারিং এর ব্যাপারটা নিয়ে আলোচনা করেও কিছু লাভ হয়নি, এটা ভারতের সমাধান করতে হবে। ভারতের যারা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট আছে, তাদের যে মিডিয়া আছে, তারা যখন এটাকে বড় আকারে তাদের সরকারের উপর প্রেশার আনবে, কারণ এক্সট্রা জুডিশিয়াল কিলিং হচ্ছে, যদিও তারা স্মাগলার হতে পারে কিন্তু যেহেতু তারা আনাম স্মাগলার, পৃথিবীর কোন আইনে এমনকি ভারতের আইনেও কিন্তু সেটা লেখা নাই যে স্মাগলারকে দেখা মাত্রই গুলি করতে হবে, তো সেই জায়গায় এটা এক্সট্রা জুডিশিয়াল কিলিং, এবং আমি মনে করি যে ভারতের জনগণ যখন জেগে উঠবে, ভারতের হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট, তাদের যারা জার্নালিস্ট, তারা যখন জেগে উঠবে তখন সমাধান হবে। আমার মনে হয় না এটা ওই আলোচনায় সমাধান হবে, কারণ এটা মূলত ভারতের রাষ্ট্রের বিষয়। সেই জায়গায় ভারত কখন কিভাবে যাবে এবং প্রেশারটা কখন আসবে সেটা আমার আপাতত জানা নেই, তবে আমি মনে করি না যে ওই প্রেশার ছাড়া ভারত এই ব্যাপারে খুব একটা ছাড়া দিবে এবং একেবারে জিরোতে নিয়ে আসবে বলে মনে হচ্ছে না।
জি অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ, আপনি বাংলাদেশের বিকল্প পথের কথাটাও আপনি ইঙ্গিত করলেন। তো সাম্প্রতিক বছরগুলোতে দেখা যাচ্ছে তিস্তা নদীর মতো গুরুত্বপূর্ণ নদীর পানি বণ্টন না হলেও দুদেশের মধ্যকার সম্পর্ক ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠতর হচ্ছে, এবং এই তিস্তা নদীর পানি বণ্টন নিয়ে আমরা সাম্প্রতিক সময়ে লক্ষ্য করলাম বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বললেন যে 10 বছর আগেই তিস্তা চুক্তি হয়ে আছে। তো যদি হয়ে থাকে তাহলে সে চুক্তির বিষয়টি প্রকাশ্যে আসেনি কেন, তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। সাম্প্রতিক সময়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফর করলেন, তিনিও তিস্তা চুক্তির বিষয়ে বললেন। তো আসলে এই তিস্তা চুক্তি হয়েছে কি হয়নি তা নিয়ে কিন্তু কথা হচ্ছে। তো যে কথাটি বলছিলাম যে নিশ্চয়ই বাংলাদেশের উদারতার পরিচয় রয়েছে এই সম্পর্কের ঘনিষ্ঠতার ক্ষেত্রে, কিছু কিছু ক্ষেত্রে বিতর্ক থাকলো, আপনার পর্যবেক্ষণ কি?
না, পররাষ্ট্রমন্ত্রী যেটা বলতে গিয়েছেন যে আমাদের দিক থেকে যে চুক্তি হওয়ার কথা সেটা মনমোহন সিং যখন প্রধানমন্ত্রী ছিলেন তখনই হয়ে গেছে, কিন্তু যেহেতু নদীর পানির বিষয়টা ভারতের সংবিধানে এটা তাদের স্টেটের বিষয়, বিশেষ করে এই ব্যাপারে পশ্চিমবঙ্গ বেঁকে বসেছে, এবং বেঁকে বসার কারণ যেই পানিটা আসলে পশ্চিমবঙ্গে আসে তিস্তা থেকে, মনে রাখবে তিস্তা শুরু হয় কিন্তু সিকিম থেকে। এখন সিকিম 16-18 হাইড্রোড্যাম প্রজেক্ট ওখানে বানাচ্ছে, এবং আমি নিজেও সিকিমে গিয়েছিলাম এবং দেখেছি, এবং আসলেই কিন্তু ওই হাইড্রোড্যাম তৈরি করার ফলে এই পানিটা সেটা বলতে গেলে একেবারেই নেই। সেই নেই পানিটাকে কিভাবে ভাগ করবে সেটাই হলো মমতা ব্যানার্জির কথা। অন্য কথায় মমতা ব্যানার্জি চাচ্ছে যে সিকিমের এই হাইড্রো ড্যাম প্রজেক্ট গুলো যদি কোনোভাবে না করা যায় সেই জায়গায় তো সিকিম দিল্লি সরকার চাইবে না, কারণ সেখানে ওয়ার্ল্ড ব্যাংকও জড়িত। তো এই যে পানিটা একেবারে কমে আসছে পশ্চিমবঙ্গে এসে, আমি মনে করি এটা মমতা ব্যানার্জির বিষয়, এটা যে সরকারই পশ্চিমবঙ্গে থাকুক না কেন আমার মনে হয় না কেউ রাজি হবে, কারণ ওখানে আসলে কিন্তু পানি নেই। সিকিমকে আনার কোন চেষ্টা দিল্লি সরকার করছে না, তো অনেকটা ওই তাদের আভ্যন্তর রাজনীতির দিকটাই বারবার বাংলাদেশকে তুলে ধরছে। বাংলাদেশের ধৈর্য তো বছর ছিল কোন সন্দেহ নেই, পরিপ্রেক্ষিতে বাংলাদেশ এখন মনে করছে যে তাকে নিজেই সমাধান করতে হবে। সমাধান হিসাবে সে মনে করছে তিস্তার এই পাশে আমাদের এলাকায় যদি আমরা ধরে রাখতে পারি বৃষ্টির মৌসুমে, সেই পানিটা যদি আমরা ধরে রাখতে পারি তাহলে শীতের মৌসুমে আমরা সেই পানি ব্যবহার করে সমাধান করতে পারবো। এবং এখানে সন্ধান একটা ব্যয়বহুল বিষয়, সেখানে চীন অলরেডি আগ্রহ প্রকাশ করেছে। অন্য কথায় চীনের আশাটাও, এটা চীনের যত স্বার্থ তার চেয়ে বাংলাদেশের স্বার্থ। এখন ভারত নড়ে চড়ে উঠবে কিনা সেটা বলা মুশকিল, কারণ যেটা বললাম নড়ে চড়ে উঠতে হলে তাকে ওই সিকিমের একাধিক যে হাইড্রো ড্যাম গুলো ভাঙ্গা ছাড়া কোনো উপায় থাকবে না, তো সেগুলো তো সে করতে যাবে না। তার ডেভেলপমেন্টের যে রাজনীতি তার মধ্যে ওটা অন্যতম। তো আমি মনে করি যে তিস্তার বিষয়টা সাথে আলোচনা করে সমাধান হবে এটা মনে হচ্ছে না, তবে কোনো সন্দেহ নেই অনেকেই মনে করছে তাতে চীনের প্রভাব হয়তো বাংলাদেশের সাথে আরো ঘনিষ্ঠ হয়ে যাবে। তো সেটা তো দিল্লির বোঝা উচিত ছিল, চুক্তি কিন্তু একটা হয়ে আছে। অন্য কথায় চুক্তি আছে কিন্তু সেটা পশ্চিমবঙ্গের স্বীকৃতি দেওয়ার কথা, সেটা আমি মনে করি না যে সরকারি থাকুন তো কেন পশ্চিমবঙ্গে ওইভাবে রাজি হবে।
জনাব অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ, আমরা সাক্ষাৎকারের শেষ পর্যায়ে চলে এসেছি। সবশেষে আপনার কাছে জানতে চাইব, ভারত বাংলাদেশের নিকটতম প্রতিবেশী এবং স্বাধীনতা যুদ্ধের সময়কার প্রধান সহযোগী দেশ, কিন্তু অনেকে বলেন পরবর্তীতে দিল্লির সঙ্গে ঢাকার সম্পর্ক সবসময় খুব মধুর হয়নি, এর কারণ কি এবং তা কি খুব যৌক্তিক ছিল? একই সাথে এটা কি সঠিক পথে এগোচ্ছে দুদেশের সম্পর্কটা?
যে কোনো প্রতিবেশী দেশের সাথে সম্পর্কের ওঠানামা স্বাভাবিক, এটা আমি মনে করি না ব্যতিক্রম। তবে এটা সত্য যে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক এমন হয়নি সাংঘাতিক ভালো, সবগুলো ব্যাপারই সেটা হয়নি। কারণ যেটা বললাম, যেটা আপনিও তুলে ধরলেন, যে এখন বড় ধরনের সম্পর্ক আছে কোনো সন্দেহ নেই, কিন্তু বর্ডার কিলিং, তারপরেও মাঝে মাঝে নন ট্রেডিশনাল ব্যারিয়ার, বিভিন্ন ট্রেড রেজিমে আমরা দেখতে পাচ্ছি, তার উপর তিস্তা তো আছেই, এগুলো আছেই, তো এটা অস্বাভাবিক আমি মনে করি না। তবে এটা কোনো সন্দেহ নেই যে বাংলাদেশের ভারতের সম্পর্ক আমাদের অন্য দেশের সম্পর্ককে অন্যভাবে দেখে বা অন্যভাবে তৈরি করে কিন্তু আমরা করিনি। আমরা সবার সাথেই সম্পর্ক তৈরি করেছি, ভারতের সাথে যেভাবে সম্পর্ক আছে ঠিক একইভাবে আমেরিকা, জাপান, চীন সবার সাথেই সম্পর্ক আছে। এর একটা বড় কারণ হলো যে বাংলাদেশের ফরেন পলিসির যে প্রিন্সিপাল, সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিত না, সেটা কিন্তু একেবারে বড় আকারে পালন করা হয়েছে এবং সেটার ভিত্তিতেই কিন্তু সবার সাথে বন্ধুত্ব আমরা রাখি। তো ওঠানামা আছে কোনো সন্দেহ নেই, সেই ওঠানামা অন্য দেশের সাথেও কম বেশি আছে, কিন্তু প্রতিবেশী বলে হয়তো এটা মাঝে প্রকাশ পায় বেশি। তবে আমি মনে করি না যে খুব একটা খারাপ হয়েছে কখনো সরকারই থাকুন না কেন বাংলাদেশে। তবে এমনিতে আমি মনে করি যে সম্পর্ক ভালো, এবং এই সম্পর্ক নিয়ে আমি মনে করি এই অঞ্চলে হয়তো আরো ভালো উন্নয়ন করা সম্ভব।
তো জনাব অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসন্ন ঢাকা সফর, তিস্তা চুক্তি, সীমান্ত হত্যা, দ্বিপক্ষীয় সম্পর্ক সহ নানা বিষয় নিয়ে রেডিও তেহরানের সাথে কথা বলার জন্য আপনাকে আবারও অশেষ ধন্যবাদ জানাচ্ছি।
এবার শিরোনাম সহ সংক্ষিপ্ত সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে খুনি বলে যে মন্তব্য করেছেন তার জবাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট। তিনি জো বাইডেনকে উপহাস করে বলেছেন, যে ব্যক্তি যেমন তিনি অন্যকে তেমনই ভাবেন। ফ্রান্সের রাজধানী প্যারিসের নতুন করে এক মাসের লকডাউন শুরু হয়েছে। দেশের উত্তরাঞ্চলেও লকডাউন দেওয়া হবে। দেশটিতে করোনা ভাইরাসের নতুন প্রজাতির মাধ্যমে কয়েকজন ব্যক্তি সংক্রমিত হওয়ার ঘটনা ধরা পড়ার পর এই লকডাউন আরোপ করা হচ্ছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন হুমকি দিয়ে বলেছেন, উত্তর কোরিয়া আজ রাতেই যুদ্ধ করতে প্রস্তুত রয়েছে। দক্ষিণ কোরিয়া এবং আমেরিকা সামরিক মহড়া শুরুর পর উত্তর কোরিয়ার সমালোচনা করলে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী এক সংবাদ সম্মেলনে এই হুমকি দিয়েছেন। ট্রাম্পিজম ভাইরাস হোয়াইট হাউসকে দূষিত করে ফেলেছে, আমির আবদুল্লাহিয়ানের টুইট। ইসরায়েলের সঙ্গে আরব আমিরাতের সম্পর্কে টানা পড়েন, শীর্ষ পর্যায়ের অনুষ্ঠান বাতিল। নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের বিরুদ্ধে বিভিন্ন ইসলামী দলের হুঁশিয়ারি, এবং বাংলায় তৃণমূল জিতলে বিজেপি ভারতবর্ষ থেকে বিদায় নেবে, মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের। শ্রোতা বন্ধুরা, আপনার ভালো সুস্থতা নিয়ে কামনা করে রেডিও তেহরান থেকে আমি বাবুল আখতার এখনকার মতো এখানে বিদায় চাইছি। খোদা হাফেজ।